You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
শুভ সন্ধ্যা সুপ্রিয় শ্রোতা, ব্রিসবেন বাংলা রেডিওর সাপ্তাহিক বাংলা অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি শর্মিলা, প্যানেলে আছে মাহিউল মোর্শেদ অনু। আজ ইংরেজি 21শে জুলাই 2010, বাংলা 5ই শ্রাবণ 1417। বাংলা 1417 কবিগুরু রবীন্দ্রনাথের 150তম জন্মশতবর্ষ, তাঁকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে আমরা শুনলাম শিল্পী শ্রীকান্ত আচার্যের কণ্ঠে বর্ষার একটি গান। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠানমালায় থাকছে দেশ বিদেশের কিছু খবর, কবি সুকান্ত ভট্টাচার্যের জীবনী থেকে কিছু কথা এবং আমার পছন্দসই কিছু গান। গত সপ্তাহে অনন, নাদিম এবং তাদের আরও দু বন্ধু মিলে পরিচালিত অনুষ্ঠানটি আমি এবং আমার হাজবেন্ড খুব এনজয় করেছি। বিশেষ করে অনন আর নাদিম যে সারাক্ষণ দুজন দুজনকে পিঞ্চ করে, সেটা আমার খুব ভালো লাগে এবং তাদের ভূতের গল্প, এয়ারলাইন এক্সপেরিয়েন্স খুব ভালো লেগেছে। ওদের ভূতের গল্প শুনে আমার হাজবেন্ডও একটু স্মৃতিচারণ করল। আসলে ওদের অনুষ্ঠান শুনতে শুনতে আমরা প্রচণ্ড হাসছিলাম। তো যাই হোক, আমাদের ভূতের গল্প সম্পর্কে একটু স্মৃতিচারণ শুনুন। আমি এবং আমার হাজবেন্ড, আমাদের দুজনেরই শৈশব কেটেছে গ্রামে। তো আমার হাজবেন্ড বলছিল, রাতের বেলায় ও যখন একা একা বাড়ি ফিরত, পথে কয়েকটা বাঁশঝাড় পড়ত, আর সেই বাঁশঝাড়ের কাছে আসলেই ও নাকি জোরে জোরে গান গাইত যাতে ভূত ওর ত্রিসীমানায় না আসতে পারে। আর আমি কি করতাম, আমারও ছোটবেলা কেটেছে গ্রামে। আমি যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম, পথে একটা বাঁশঝাড় পড়ত। কোনোদিন যদি একটু একা পড়ে গেছি, তো সেই বাঁশঝাড়ের কাছে আসলেই ঊর্ধ্বশ্বাসে দৌড় দিতাম। মনে হতো পেছন থেকে কে যেন আমাকে তাড়া করছে। আপনারা অনেকেই জানেন যে বাঁশঝাড়ে ভূত থাকে বলে একটা প্রবাদ আছে। সেই ভূতেরা ভর দুপুরে এবং রাত্রেবেলায় কাউকে একা পেলেই ঘাড় মোটকে খায়। আমার মনে হয় আমি যে দৌড় দিতাম আর আমার হাজবেন্ড যে জোরে জোরে গান করত, সেজন্য ভূত পেত্নী কেউ আমাদের ধরতে সাহস পায়নি। অনু, তোমার কোনো এক্সপেরিয়েন্স আছে ভূতের গল্প সম্পর্কে? জাস্ট প্রসঙ্গক্রমে জিজ্ঞেস করছে। নাই না, নাদিম খুব দারুণ একটা গল্প বলছে, রিয়েলি মানে রোমহর্ষক যেটা বলে আর কি, না লোমহর্ষক, সরি লোমহর্ষক।
সে তাৎক্ষণিকভাবে বানিয়েছে কিনা সেটা একটা প্রশ্ন,
সন্দেহ আছে না তোমাদের? হ্যাঁ, তোমরা ও তোমাদের ভালো বন্ধু, তোমরা জানো ভালো। একটু আগে বললাম যে অনু নাদিমকে পিঞ্চ, অনন নাদিমকে পিঞ্চ করে, এখন দেখছি অনুও করে। যাই হোক, এটা বোধ বন্ধুদের একটা কি বলে বৈশিষ্ট্য নাকি, বন্ধুত্বের একটা বৈশিষ্ট্য। সত্য কথা বলতে কোনো বাধা নেই, তাই না? তবে নাদিমও মনে হয় খুব ভালোভাবে এগুলো অ্যাকসেপ্ট করে নেয়, না? খুব ভালো ছেলেও আসলে। যাই হোক, আমাদের ভূতের একটুখানি স্মৃতিচারণ করলাম। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ব্রিসবেন বাংলা রেডিও থেকে প্রচারিত রেডিও ফরিবির সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি বুধবার রাত 8:30 থেকে 9:15 পর্যন্ত 98.1 FM ব্যান্ডে। এবারে একটা কমিউনিটি নিউজ। আগামী 7ই আগস্ট স্যাটারডে নমিতা দেবরয়ের নিত্য ভারতী স্কুল অব কত্থক ড্যান্স তাদের অ্যানুয়াল কনসার্ট করতে যাচ্ছে। ভেন্যু হচ্ছে অ্যাজ ইউজুয়াল ইন্দ্রপল্লী স্টেট হাইস্কুল অডিটোরিয়াম, ওয়ার্ড স্ট্রিট, ইন্দ্রপল্লী। টাইম হচ্ছে 5:45 PM ফর 6 PM। আমি আবারও বলছি, আগামী 7th অগস্ট স্যাটারডে নমিতা দেবরয়ের নৃত্য ভারতী স্কুল অব কত্থক ড্যান্স তাদের অ্যানুয়াল কনসার্ট শো করতে যাচ্ছে। ভেন্যু হচ্ছে ইন্দ্রপল্লী স্টেট হাইস্কুল অডিটোরিয়াম। টাইম 5:45 PM ফর 6 PM। টিকেট অ্যাডাল্ট $10, ফ্যামিলি $25, আন্ডার 12 ফ্রি। টিকেট আপনারা গেটেও পাবেন, আর এর আগেও যদি কিনতে চান, সেরকম অবশ্য সংখ্যা খুবই কম দেখা যায়, যদি এর আগেও কিনতে চান আমার কাছে পাবেন বা আমাদের সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে আর কি। ধন্যবাদ, তাহলে মনে রাখবেন দিনটা, আপনাদের সাথে সেদিন হয়তো দেখা হবে। আপনারা জানেন আমার মেয়ে শক্তিকা সেখানে পারফর্ম করছে। এখন আমরা একটু রবীন্দ্রসঙ্গীত শুনব, শিল্পী সুচিত্রা মিত্রের কণ্ঠে। এটা আমি আগেই বলেছি, 1417 রবীন্দ্রনাথের 150তম জন্মশতবর্ষ। এখন তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি তাঁর এই গানটি সুচিত্রা মিত্রের কণ্ঠে আপনাদেরকে বাজিয়ে শোনাচ্ছি।
শ্রাবণের বুকের ভিতর আগুন আছে, সেই আগুনের কালো রূপ যে আমার চোখে, আমার চোখের পরে নাচে। এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে,
আপনারা কি সুলভ মূল্যে সর্বোচ্চ সেবা সহ বিদেশ ভ্রমণে আগ্রহী? তাহলে আজই টার্গেট ট্রাভেল অ্যান্ড ট্যুরস এর শ্যাম দাস ও তাদের সুদক্ষ কর্মচারীদের সাথে যোগাযোগ করুন। তাদের ঠিকানা 90 ভালচার স্ট্রিট ওয়েস্ট্যান্ড, ফোন নম্বর 3844-2088, ফ্যাক্স নম্বর 3844-6588 অথবা মোবাইল নম্বর 0412-031-301। এটা অন্যান্য সব দিন সহ শনিবারে সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্তও খোলা থাকে। শ্যামদাস আমাদের এই কমিউনিটিকে গত 15 বছর ধরে এই সার্ভিস দিয়ে আসছেন। সুতরাং এরপরে আপনি যখন বিদেশ ভ্রমণে যাবেন, টার্গেট ট্রাভেল এবং ট্যুরস এর কথা ভুলবেন না কিন্তু, এবং আরও মনে রাখবেন টার্গেট ট্রাভেল অ্যান্ড ট্যুরস ফরিবির একজন গর্বিত স্পন্সর।
এবারে বিভিন্ন পত্রপত্রিকা থেকে সংগ্রহ করা দেশ বিদেশের কিছু খবর আপনাদের পড়ে শোনাচ্ছি। খবরগুলো সংগ্রহ করেছেন ডক্টর গোপাল বোস। গত 2 জুন দৈনিক কালের কণ্ঠের প্রথম পাতায় বিরল ভালোবাসা, এতিম শেখ হাসিনার জন্য একখণ্ড জমি কিনে গেছেন গফরগাঁওয়ের হাসমত আলী শিরোনামে বিশেষ প্রতিবেদন ছাপা হলে বিষয়টি প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মহলে নজর কাড়ে। বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের অন্ধভক্ত দরিদ্র ভ্যান চালক হাসমত আলী বঙ্গবন্ধুর এতিম কন্যা শেখ হাসিনার নামে একখণ্ড জমি কিনে রেখে যান। 2003 সালের 22 ফেব্রুয়ারি গফরগাঁওয়ের রাওনা ইউনিয়নের খারুয়া বড়াল গ্রামের মোহাম্মদ ইউসুফ আলীর কাছ থেকে 7.25% জমি কেনেন হাসমত। 24,000 টাকা দিয়ে জমিটুকু কিনে হাসমত আলী শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া ধানমন্ডি ঢাকার ঠিকানায় এটি দলিল করেন। জানা যায়, জমি কেনার 1 বছর পর 2004 সালে উন্নত চিকিৎসার অভাবে মারা যান হাসমত আলী। কালের কণ্ঠের ওই প্রতিবেদনটির ভূয়সী প্রশংসা করে শেখ হাসিনা বলেন, এটি একটি অসাধারণ সাংবাদিকতার উদাহরণ। প্রতিবেদনে এসব তথ্য উঠে না এলে জানা যেত না যে হাসমত আলী কি দৃষ্টান্ত স্থাপন করেছেন। এজন্য প্রতিবেদকের কৃতিত্ব অনেক। এ সময় প্রধানমন্ত্রী এই প্রতিবেদককে বিশেষ ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বিশেষ ব্যবস্থায় মোহাম্মদ হাসমত মিয়ার স্ত্রী রমিজার নামে জমিটি রেজিস্ট্রির কাজ সম্পন্ন করা হয়। প্রধানমন্ত্রী দলিল হস্তান্তরের পর কালের কণ্ঠকে বলেন, এখন যে রাজনীতি চলছে তা ভোগবিলাসের রাজনীতি। সবাই বাড়ি গাড়ি ও টাকা পয়সা নিয়েই ব্যস্ত থাকে, কিভাবে বেশি বেশি উপার্জন করা যায় সেই দিকে নজর। কিন্তু এক্ষেত্রে হাসমত আলী একটি ব্যতিক্রম উদাহরণ তৈরি করেছেন। এ থেকে সারা দেশের নেতা কর্মীদের শিক্ষা নেয়ার বিষয় রয়েছে। তিনি বলেন, ১৯৮১ সালে আমি যখন দেশে আসি তখন এই হাসমত আলীদের কারণে আমি সাহস পেয়েছি, সেই কারণে এখনো বেঁচে আছি। এবারে ভারতীয় শিল্পী সন্ধ্যা। ফারা দিবা এটিএন বাংলার আমন্ত্রণে বাংলাদেশে গাইতে এসেছিলেন ভারতের কয়েকজন প্রখ্যাত শিল্পী হৈমন্তী শুক্লা, আরতি মুখোপাধ্যায়, অরুন্ধতী রায়, শিবাজি রায়, ইন্দ্রনীল, সৈকত মিত্র ও অন্বেষা। সঙ্গে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। গত ১৬ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এই ভারতীয় শিল্পী সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সৌমিত্র এতে দুটো কবিতা আবৃত্তি করে শোনান। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানে শিল্পীরা তিনটি করে গান শোনান। হৈমন্তী শুক্লার ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয় না, আরতি মুখোপাধ্যায়ের এই মন যোছনায় অঙ্গ ভিজিয়ে, অরুন্ধতী ও শিবাজীর দ্বৈত এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, ইন্দ্রনীলের মনে পড়ে রুবি রায়। গানগুলো শিল্পীদের সঙ্গে শ্রোতাদেরও নস্টালজি করে তুলেছিল। অন্বেষা গেয়ে শোনান একটি বাংলা ও দুটি হিন্দি গান। কিংবদন্তী শিল্পীদের পাশে অন্বেষাকে মোটেও নিষ্প্রভ মনে হয়নি। অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি দুটো গান গেয়ে শোনান সৈকত মিত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্কুলগুলোতে মনস্তত্ত্ববিদ অর্থাৎ সাইকোলজিস্ট থাকা দরকার। এসব সাইকোলজিস্ট বুদ্ধি প্রতিবন্ধী বা ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট ও অটিস্টিক শিশুদের পরিচর্যার পাশাপাশি স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দেবে। এই ব্যবস্থা শিশুদের বিকাশে সহায়তা করবে। গত শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। রাজধানীর অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অটিস্টিক ও স্নায়ুবিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের গ্রহণযোগ্য কোনো পরিসংখ্যান দেশে নেই। সংশ্লিষ্টদের পরিসংখ্যান তৈরির কাজে হাত দেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের পরিসংখ্যান ভবিষ্যতে দেশি বিদেশি বিভিন্ন গবেষণায় যেমন কাজে লাগবে, তেমনি এসব শিশুদের কল্যাণে পরিকল্পনা তৈরি করতে সাহায্য করবে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণগোপাল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। এবারে কিছু ইন্ডিয়ার খবর। পকেটমার প্রুফ প্যান্ট। পকেটমারের ভয়ে ভিড়ের মধ্যে যেতে ভয় পায় না এমন লোক কমই আছেন। পকেটে মানিব্যাগ নিয়ে ভিড়ের মধ্যে যাবেন আর পকেটমারের জাদুকরী হাতের কারসাজিতে মানিব্যাগ হাওয়া হয়ে যাবে। কিন্তু পকেটমারের ভয়ে যারা অস্থির থাকেন তাদের জন্য একটি সুখবর দিয়েছে ভারতের উত্তরপ্রদেশের বারাণসী জেলার এক যুবক। তিনি একটি প্যান্টের ডিজাইন করেছেন যা হবে পকেটমার প্রুফ প্যান্ট। কেউ আপনার অজান্তে যদি পকেটে হাত ঢোকায় তবে ২২০ ভোল্টের বিদ্যুতের ঝাঁকুনি খেয়ে চিৎপটাং হবে। এই যুবকের নাম চৌরাশিয়া। তিনি একটি ইলেকট্রিক সার্কিট ব্যবহার করে তৈরি করেছেন এই সুরক্ষা ব্যবস্থা। একটি ছোট্ট ব্যাটারি থেকে বিদ্যুৎ যাবে সার্কিটে। বিশেষ কায়দায় পকেটের সাথে সংযুক্ত থাকবে এই সার্কিট। কৌশলটা এমন থাকবে, প্যান্টের মালিক হাজারবার হাত ঢুকালেও কিছু হবে না, কিন্তু বাইরের কেউ হাত ঢুকালে ঝাঁকুনি খাবে। চৌরাশিয়া বলেছেন, পকেটমারের উপদ্রব থেকে রক্ষার জন্য তিনি এই উদ্ভাবনটি করেছেন। তিনি বলেছেন, প্যান্টের পর শার্ট এবং মেয়েদের পোশাকেও তিনি এই ব্যবস্থা সংযোজন করবেন। গার্মেন্টস কোম্পানিগুলো আগ্রহ হলে তিনি প্রযুক্তি হস্তান্তর করবেন বলে জানিয়েছেন। তোমার কিছু বলার আছে এ ব্যাপারে অনু?
নিঃসন্দেহে এটা মানে বাংলাদেশে খুব কাজে দেবে,
বাংলাদেশ না শুধু আমার মনে হয় এশিয়ান কান্ট্রি
কাজে দেবে, ইভেন
ওভারক্রাউডেড
যারা মানে বিজনেস ক্লাসে ট্রাভেল করেন তাদেরকেও কাজে দিতে পারে। কারণ আজকেই আমি একটা নিউজ পড়ছিলাম যে একজন বিমানবালা, এয়ার ফ্রান্সের একজন বিমানবালা, তার 10 বছরের জেল হতে যাচ্ছে, কারণ সে বিজনেস ক্লাসের যে প্যাসেঞ্জার ছিল ওরা যখন ঘুমিয়ে পড়ত তখন তাদের ব্যাগ থেকে পকেট থেকে সে টাকা পয়সা মূল্যবান জিনিসপত্র চুরি করত। সে গত বেশ 2-3 বছর ধরে এটা করে আসছে। তো রিসেন্টলি অনেকগুলো কমপ্লেইন পেয়ে এয়ার ফ্রান্স ইনভেস্টিগেশন চালিয়ে এটা বের করেছে আর কি। সো তারাও যদি এই প্যান্টটা ইউজ করেন বিজনেস ক্লাসের প্যাসেঞ্জাররা,
কি আশ্চর্য খবর না, প্লেনেও এরকম ঘটছে। বাহ, তোমার কাছ থেকে সুন্দর একটা তথ্য পাওয়া গেল, ভালোই হলো তোমাকে জিজ্ঞেস করে। হ্যাঁ, এটা আসলে খুবই এক্সাইটিং একটা নিউজ না, এবং আমরা আশা করছি যে এটা কার্যকরী হবে, তাই না? গার্মেন্টস কোম্পানিগুলো সেই শ্যাম চৌরাশিয়াকে হেল্প করবে এটা ইয়ে করতে আর কি বলে ইমপ্লিমেন্ট করতে। এবারে একটা স্যাড নিউজ, পশ্চিমবঙ্গে আপনারা অনেকেই জানেন, পশ্চিমবঙ্গে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল 67 জনের এবং আহত হয়েছে শতাধিক। সংঘর্ষের মাত্রা এতটা ভয়াবহ ছিল যে গার্ডের কামরার ভেতরে ঢুকে যায় উত্তরবঙ্গের ইঞ্জিন এবং কামরাটি ছিটকে সড়ক পথের ওভার ব্রিজের উপর উঠে যায়। চিন্তা করতে পারো, ঘটনায় নাশকতা এবং ষড়যন্ত্র রয়েছে বলে আশঙ্কা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা ব্যানার্জি। তুমি কিছু বলতে চাচ্ছ? না,
আমি বলতে চাচ্ছি যে বিনা কষ্টে ঘরটি কিন্তু ওভার ব্রিজের উপরে উঠে গেল। হ্যাঁ, তো এখানে এখন মানে সড়ক পথের কিছু গার্ড থাকতে পারে বা ওখানে একটা যাত্রীদের বা পথচারীদের বিশ্রাম ঘর বানানো যেতে পারে।
ও, ঘরটা ওভারব্রিজের পর অলরেডি উঠে গেছে, সুতরাং আর কষ্ট করে
খরচ করে ওঠানোর দরকার নেই।
আচ্ছা, এটাকে বিশ্রামাগার বলা যায় নাকি বাংলাদেশে, যেটা বলে বিশ্রামাগার,
বিশ্রামাগার বানানো যেতে পারে সেটাকে পথচারীদের আর কি,
পথচারীদের জন্য। দেখি সাপে বর হলো
মনে তো হচ্ছে তাই।
তোমাদের মাথায় অনেক বুদ্ধি অনু, সত্যি তোমাদের সাথে অনুষ্ঠান করতে আসলে খুব ভালো লাগে।
আসলে ট্রেন ড্রাইভারকে পুরস্কৃত করা উচিত,
তাও করা উচিত, তাই না? যে কোন রকম প্রযুক্তি ইউজ না করে সেই একটা একটা ধাক্কা দিয়ে,
হ্যাঁ একটা ধাক্কা দিয়ে এক জায়গায় এক জায়গায় সুন্দরভাবে নিয়ে গেল,
উঠে গেল।
যেটা হয়তো ক্রেন দিয়ে করতে গেলে হয়তো বিদেশি অপারেটর লাগতো।
ঠিক আছে, এবারে আরেকটা, এবারে যাই বিদেশে বিভিন্ন খবরে, একটা ইন্টারেস্টিং একটা নিউজ আছে, আমি জানি না তুমি অনু দেখেছো কিনা। ইন্দোনেশিয়ার মুসলমানরা শুক্রবার জানতে পারে তারা এতদিন ভুল দিকে ফিরে নামাজ আদায় করছে। দেশের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ জানায় তারা এতদিন মক্কার দিকে না ফিরে আফ্রিকার দিকে ফিরে নামাজ আদায় করেছে। ইন্দোনেশিয়ার উলেমা কাউন্সিলের প্রধান চলিল রিদওয়ান জানান, তাঁদের মসজিদগুলো সোমালিয়া বা কেনিয়ার দিকে ফেরানো, তাই তাঁরা নামাজ আদায়কারীদের পরামর্শ দিয়েছেন আগের অবস্থানের চেয়ে সামান্য উত্তর পশ্চিম দিকে ঘুরে নামাজ আদায় করতে। তিনি বলেন, মসজিদ বন্ধ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু নামাজের দিক খানিকটা পরিবর্তন করে নিলেই হল। তিনি আরো বলেন, মুসলিমদের এই ভেবে ভীত হওয়ার কোনো কারণ নেই যে তারা তাদের নামাজ বিফলে গেছে, তাদের ফরিয়াদ নিশ্চয়ই আল্লাহ শুনেছেন। ইন্দোনেশিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের বাস হলেও রাষ্ট্রীয়ভাবে ইন্দোনেশিয়া একটি ধর্মনিরপেক্ষ দেশ,
বাংলাদেশের মতোই।
থ্যাংক ইউ। এবারে শুনেছ বোধহয় যে বিল ক্লিনটনের মেয়ের বিয়ের ব্যাপার। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ও বর্তমান মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিনটনের বাড়িতে এখন সাজসাজ রব। তাদের একমাত্র মেয়ের বিয়ে, বাবা মায়ের ঘুম তো পালাবেই, তা সে বাবা মা যত বড় VVIP হন না কেন। চেলসি ক্লিনটনের ক্ষেত্রেও তা ব্যতিক্রম হচ্ছে না। বিয়ের তারিখ 31 জুলাই, বিয়ে অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব প্রায় শেষ। ইনভেস্টমেন্ট ব্যাংকার মার্ক মেজভিনস্কিকে জীবনসঙ্গী বেছে নিয়েছেন চেলসি। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়ে দুজনের ঘনিষ্ঠতা। হিলারি জানিয়েছেন, চেলসির বিয়ে নিয়ে তারা খুবই উত্তেজিত, অবশ্য কিছুটা ভয়ও পাচ্ছেন তারা। জানা যাচ্ছে 31 জুলাই নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে আসবেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। উপস্থিত থাকবে গায়িকা বারবারা স্ট্রেসান্ড, চিত্র পরিচালক স্টিভেন স্পিলবার্গ, জনপ্রিয় টক শো হোস্ট অপরা উইনফ্রে, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর সহ অনেকে। তোমার আমার সেখানে কোনো স্থান নেই। এবারে নোবেল বিজয়ী গার্ডিমারকে অমর করে রাখবে স্বর্ণমুদ্রা। সাহিত্যে নোবেল বিজয়ী এবং বর্ণবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী নাদিন গার্ডিমারকে অমর করে রাখতে তাঁর মুখাকৃতির স্বর্ণমুদ্রা তৈরি করা হয়েছে। এর আগে নেলসন ম্যান্ডেলা ও মহাত্মা গান্ধীকে এ সম্মানে ভূষিত করা হয়। দক্ষিণ আফ্রিকার এই লেখিকার বয়স এখন 87। গত বৃহস্পতিবার তাঁর মুখাকৃতির বিশেষ এই স্বর্ণমুদ্রা তৈরি করা হয়। অনুভূতি প্রকাশ করতে গিয়ে গার্ডিমার বলেন, আমি অভিভূত, আমার জীবনের কেন্দ্রবিন্দুতে থাকবে এই সম্মান। তিনি 9 বছর বয়স থেকে দক্ষিণ আফ্রিকার সমাজ ব্যবস্থার উপর লেখালেখি করেছেন। গার্ডিমার বর্ণবাদ প্রথার একজন স্পষ্ট প্রতিবাদী। 1991 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। নোবেল কমিটি সেই সময় তাঁর উদ্দেশ্যে বলেন, তাঁর এই চমকপ্রদ সাহিত্যকর্ম মানবতার পক্ষে মঙ্গল বয়ে আনবে। বর্ণবাদ বিরোধী আন্দোলন চলাকালে দক্ষিণ আফ্রিকায় গার্ডিমারের অনেক বই নিষিদ্ধ করা হলেও সারা বিশ্বে তা ব্যাপক জনপ্রিয়তা পায়, কারণ এই বইগুলো বর্ণবাদ প্রথার নানারকম অন্যায় অবিচারের সাক্ষ্য বহন করেছে। গার্ডিমার তাঁর উপন্যাস সম্পর্কে বলেন, আমার সাহিত্যের চেয়ে সত্য আর কিছু নেই। গার্ডিমার মোট 13টি উপন্যাস লিখেছেন, এগুলো 40টি ভাষায় অনুবাদ করা হয়েছে। এছাড়া তিনি গত অর্ধশতক ধরে 200টি ছোট গল্প ও অনেক প্রবন্ধ রচনা করেছেন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ব্রিসবেন বাংলা রেডিও থেকে প্রচারিত রেডিও ফরিবি সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি বুধবার রাত 8:30 থেকে 9:15 পর্যন্ত। এখন আমরা একটা গান শুনব শিল্পী মান্না দে।
ভাষাও বারে বার ছন্দ সুরে হৃদয়ে বিনায় তুলেছ ঝংকার কবিগুরু রবীন্দ্রনাথ। প্রণাম প্রণাম তোমায়, প্রণাম শতবার তোমায়, প্রণাম শতবার। চলার শক্তি তুমি দিলে প্রাণে গানে গানে, তোমার লেখার অভিধানে এই জীবনের পেলাম মানে। একলা চলার শক্তি তুমি দিলে প্রাণে গানে গানে, সবার মনে তোমার আসন বিপুল পূর্ণতার, সবার মনে তোমার আসন বিপুল পূর্ণতার, কবিগুরু রবীন্দ্রনাথ। প্রণাম প্রণাম তোমায়, প্রণাম শতবার তোমায়, প্রণাম শতবার। অনুভূতির ভাষা দিলে তুমি, চলার পথে ছায়া শীতল বাসা দিলে তুমি, সুখে দুঃখে অনুভূতির ভাষা দিলে তুমি, চলার পথে ছায়া শীতল বাসা দিলে তুমি, যেখানে যাই যেদিকে যাই আপন করে তোমাকে পাই, তোমার সুরের অর্ঘ দিয়ে পূজার ডালা সাজিয়ে যাই, যেখানে যাই যেদিকে চাই আপন করে তোমাকে পাই, তোমার সুরের অর্ঘ দিয়ে পূজার ডালা সাজিয়ে যাই, তোমার মাঝেই খুঁজে পেলাম তুলনা তোমার, তোমার মাঝেই খুঁজে পেলাম তুলনা তোমার, কবি গুরু রবীন্দ্রনাথ প্রণাম, প্রণাম তোমায় প্রণাম শতবার, তোমায় প্রণাম শতবার, একুল কুল দুকুল মনের ভাষাও বারে বার, ভাষাও বারে বার, ছন্দ সুরে হৃদয় বিনায় তুলেছ ঝংকার, তুলেছ ঝংকার, কবি গুরু রবীন্দ্রনাথ প্রণাম, প্রণাম তোমায় প্রণাম শতবার, কবি গুরু রবীন্দ্রনাথ প্রণাম, প্রণাম তোমায় প্রণাম শতবার, তোমায় প্রণাম শতবার, তোমায় প্রণাম শতবার।
It's now time to renew your 4EB membership to support the programming you like to hear each day. 4EB has been on air broadcasting to a multicultural audience for over 30 years and is now delivering news, local community information and music to over 54 language groups. Renew your membership today or become a new member of 4EB by simply calling the office during office hours on 32408600. Membership information is also available on our website 4eb.org.au. Your continued membership and support are greatly appreciated by all the language groups of Radio 4EB FM 98.1.
শ্রোতা বন্ধুরা, শুরুতেই বলেছি বাংলা 1417 কবিগুরু রবীন্দ্রনাথের 150তম জন্মশতবর্ষ। এবারে আসি কবি সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে কিছু কথায়। কবি সুকান্ত ভট্টাচার্য কবিগুরু রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে কবিতা লিখেছেন। তার একটি কবিতা আমি পড়ে শোনাচ্ছি। কবিতাটির নাম এক যে ছিল। এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগত না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা, আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে, কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হল অনেক বড়, কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। গান সাধার বাঁধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনল তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান, কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হল না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়, অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়, কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক করল প্রণাম, তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। এই প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। যে কবির বাণী শোনার জন্য কবিগুরু কান পেতেছিলেন সুকান্ত সেই কবি। শৌখিন মজদুরি নয়, কৃষাণের জীবনে সে ছিল সত্যিকার শরিক, কর্মে ও কথায় তাদেরই সঙ্গে ঘনিষ্ঠ আত্মীয়তা ছিল তার। মাটির রসে ঋদ্ধ ও পুষ্ট তার দেহমন, মাটির বুক থেকে সে উঠে এসেছিল। প্রাথমিক বিদ্যালয়ের সীমানা পার হয়ে সুকান্ত ভর্তি হয়েছিলেন বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলে। এখানে সপ্তমিকা নামে একটি হাতে লেখা পত্রিকা সম্পাদনা করেছিলেন তিনি। এই স্কুলের শিক্ষক নবদ্বীপ দেবনাথ তাকে আন্তরিকভাবে সাহিত্যের ক্ষেত্রে অনুপ্রেরণা যুগিয়েছিলেন। এ সময় সুকান্ত রেডিও গল্পদাদুর আসরে অংশগ্রহণ করেছিলেন। এই আসরের জন্য বিশেষভাবে রচিত তার একটি গানে সুর দিয়েছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী পঙ্কজ কুমার মল্লিক। মাত্র 21 বছর বেঁচে ছিলেন এই কবি। সুকান্ত তাঁর কিশোর বয়স থেকে যৌবনের প্রথম কম্পমান আবেগময় দিনগুলোতে পা দেয়া পর্যন্ত এই স্বল্প পরিসর জীবনে দেখেছেন যুদ্ধ, মহামারী, হিংসা, দ্বন্দ্ব ও কলহ। দেখেছেন মানুষের অসহায় মৃত্যু আর দারিদ্র ক্লিষ্টতা, এবং নিজেও শিকার হয়েছেন চরম দারিদ্রের। তাই তাঁর কাছে মনে হয়েছে ক্ষুধা রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। সুকান্তের কাব্যচর্চার কাল 1943 থেকে 1947, অত্যন্ত স্বল্প সময়। আর এই স্বল্পকালীন পথচলার মধ্যে কবি সুকান্ত অদ্ভুত নিয়মে জীবনের পরিমিত বোধকে আয়ত্ত করে নিয়েছেন, এবং তাঁর কবিতায় চেতনা পারস্পরিকভাবে ফুলের মালার মতোই সূত্রানুযায়ী গ্রথিত। শ্রোতাবন্ধুরা, আমার এই প্রিয় কবি জন্মগ্রহণ করেছিলেন 1333 সালের 31শে শ্রাবণ এবং মৃত্যু 1354 সালের 29শে বৈশাখ। প্রকৃতপক্ষে যে বয়সে ছেলেরা খেলাধুলা বা হৈহুল্লো করে, সেই বয়সে তাঁর বেদনা বিধুর নির্জন মন খাতা ভরিয়ে তুলেছিল কবিতায় আর কবিতায়। আর এ সময়েই তিনি লিখেছেন তিনটি গীতচিত্র, রাখাল ছেলে, মধুমালতী ও সূর্য প্রণাম। এই সময়কার রচনায় দেখা যায় সুকান্ত প্রকৃতির ছবি আঁকছেন, কিন্তু সেই ছবি সর্বদা বিক্ষিপ্ত, যন্ত্রণাময়। চারিদিকে তখন দ্বিতীয় মহাযুদ্ধের প্রলয়ঙ্কর ঘটনা ঘটছে, তাঁর ঢেউ এসে লাগছে কলকাতায়। এগুলো সুকান্তর কিশোর মনকে নাড়া দিয়েছিল প্রচণ্ডভাবে। কবিতাকে সে সহজেই রাজনীতির সঙ্গে মেলাতে পেরেছিল। সুকান্ত ছিলেন নিবেদিত চিত্ত রাজনৈতিক কর্মী। প্রগতিশীল বিপ্লবী রাজনৈতিক কর্মধারা তাঁকে এতই প্রভাব বিস্তার করেছিল যে শত দুঃখ, দারিদ্র ও ক্লিষ্টতার মধ্যেও তিনি যেন এক মহান দায়িত্ব পালনের আনন্দ অনুভব করতেন। তবে রাজনীতির সঙ্গে সুকান্তের এই ওতপ্রোত সর্বময় বন্ধন তাঁর সৃষ্টির প্রেরণা দিলেও তাঁর জীবনের করুণ ইতিবৃত্তি যেন এটাই বয়ে এনেছিল। সুকান্ত দু ধরনের স্বীকৃতি পেয়েছিলেন, একটি রাজনৈতিক, অপরটি সাহিত্যিক। দেশ বিদেশে বিভিন্ন ভাষায় সুকান্তর জীবনী ও কবিতার অনুবাদ হয়েছে। বাংলাদেশে তিনি একমাত্র সৌভাগ্যবান কবি যাঁর কবিতার বইয়ের অসংখ্য সংস্করণ হয়েছে। সুকান্ত যখন রোগশয্যায় হাসপাতালে, এ সময়ে সুকান্ত অভাবিত রূপে পেয়েছেন সকলের শুভেচ্ছা, অভিনন্দন ও স্বীকৃতি। সুকান্ত প্রতিদিন সংবাদ পাচ্ছেন তাঁর কবিতা ছাপা হচ্ছে দেশ বিদেশে নানা ভাষায় ভাষান্তরিত হয়ে। সিগনেট প্রেস এ সময়ে বাংলা কবিতার একটি অনুদিত ইংরেজি সংকলন প্রকাশ করেন। সর্বকনিষ্ঠ হয়েও তাঁর কবিতা এতে স্থান পেল। দ্য বুকম্যান নামক একটি প্রকাশনী থেকে তাঁর নিজের প্রথম কবিতা গ্রন্থেরও দ্রুত মুদ্রণ চলছিল। ইন্টারন্যাশনাল পাবলিশিং হাউস পাঁচজন প্রখ্যাত কবির ছড়া নিয়ে ঘুমতারানি ছড়া প্রকাশ করেন। সুকান্তের ছড়াও তাঁর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। এমনিভাবে তিনি স্বীকৃতি পেলেন জনগণের অন্তরে। আজও সুকান্ত জনগণের অন্তরে জ্বলছেন এক ভাস্বর শিখার মতো। শ্রোতাবন্ধুরা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ এবং সুকান্ত ভট্টাচার্য, এদের দুজন স্মৃতির উদ্দেশ্যে আমি একটি গান বাজিয়ে শোনাচ্ছি শ্যামল মিত্রের কণ্ঠে।
Thank you. আকা কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। তোমারি অমর নাম জয় গৌরবে, স্মরণের চিরদিন জানি খারাপে, মরণে হারায়ে তোমারে খুঁজে পাই, তুমি আছো মন বলে তাই, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। তোমার জীবন যেন কাহিনীর মতো, এ বিজয়ী বীর ছিল জয় তব ব্রত, ধূপেরই মতো যেন মরণেরই সুখে, তোমারই জীবন তুমি দিলে হাসি মুখে, এ কথা কখনো যেন না ভুলে যায়, তুমি আছো মন বলে তাই, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না।
শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান শোনার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা আমাদের অনুষ্ঠান শোনেন বলে আমাদের এই কষ্ট সময় শ্রম সার্থক হয়। এবার বিদায়ের পালা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।
And that concludes the weekly program in Bangla language from 4ABFM 98.1.